বিশেষ আরাধনার তিথি। এই তিথিটি হচ্ছে শ্রীকৃষ্ণের বসন্ত পঞ্চমী। সাধারণভাবে একে শ্রীপঞ্চমী বলা হয়। এই শ্রীপঞ্চমী তিথিতে আমাদের শ্রী আসনের প্রতিষ্ঠাতা পরমারাধ্য পরমপূজ্যপাদ নিত্যলীলা প্রবিষ্ট ওম বিষ্ণুপাদ শ্রী শ্রীমদ ভক্তি বিবেক ভারতী গোস্বামী মহারাজ অন্তর্ধান লীলা প্রকাশ করেছিলেন। দেখতে দেখতে আজ 32 বৎসর অতিক্রান্ত হল। প্রতি বর্ষ এই শ্রী আসনে এই শ্রী পঞ্চমী তিথিতে পূজ্যপাদ শ্রী শ্রীল মহারাজের তিরোভাব তিথি পূজার আয়োজন করেন। তবে আমরা অতিশয় অযোগ্য, কাজী আয়োজনটাও আমাদের সেই পরিমাণে অতি ক্ষুদ্র। পূজ্যপাদ শ্রীল মহারাজ যেভাবে এই আসনটি প্রতিষ্ঠা করে অত্যল্প কালের মধ্যে অন্তর্ধান লীলা প্রকাশ করলেন, তাতে এই আসনের সেবার গুরুভাব মাদৃশ অধমের প্রতি তিনি প্রদান করে গেলেন। আমি অবশ্য তার স্থলাভিষিক্ত হয়ে তার মহিমা তার গৌরব রক্ষা করতে অসমর্থ, কিন্তু আমার নিজ শক্তি অনুসারে তার প্রতিষ্ঠানের সেবা করবার জন্য যত্ন করে আসছি, এবং যে কটা দিন আর বেঁচে থাকতে হবে সে কটা দিন করব বলেও আশা আছে। তবে আমার মৃত্যুর পর যে কি হবে তা ভগবানই জানেন। এই তিথিতে শ্রী বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব, পুণ্ডরীক বিদ্যানিধি প্রভুর আবির্ভাব, রঘুনাথ দাস গোস্বামীর আবির্ভাব, রঘুনন্দন ঠাকুরের আবির্ভাব, কত বড় একটা তিথি আজ। এই তিথিতেই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর তিরোধান লীলা প্রকাশ করেছিলেন। আর শ্রীল মহারাজ সেই শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের টিকার বঙ্গানুবাদ করে উদ্ধব সংবাদ শ্রীমদ ভগবদ গীতা সম্পাদন করে চক্রবর্তীবাদের এমন কৃপা লাভ করেছিলেন যে তার তিরোভান দিবসেই তিনি তাকে আত্মসাৎ করলেন। চক্রবর্তীবাদের যে খুব বড় প্রিয় কার্য করেছেন এটি তার জাজ্জল্যমান প্রমাণ। এই শ্রীল মহারাজ আমার উদ্ধার কর্তা, আমাকে সংসার কুপোতে উদ্ধার করে প্রভুবাদের চরণে সমর্পণ করেছিলেন। এটা যে কত বড় দয়ার কার্য তা ভাষায় ব্যক্ত করা যায়। তার এই ঋণ কোন জীবনে শোধ হবে না। সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যে প্রেম ভক্তি দাও, এই জন্য অনেক লোক তাকে আমার গুরুভ্রাতা বলে মনে করলেও আমি তাকে বর্তমপ্রদর্শক গুরু এবং শিক্ষা গুরু রূপে পূজা করে আসছি। তিনি কত বড় জিনিস আমাকে পাইয়ে দিলেন প্রভুপাদের চরণ। আমার তখন ছাত্র জীবন, তখন রামকৃষ্ণ মতি উদ্বুদ্ধ। স্বামী বিবেকানন্দের একটি জন্মতিথি পালন হচ্ছে ছাত্রগণকে নিয়ে। প্রধান উদ্যোক্তা রূপে আমি ছিলাম। ছেলেরা বললে আজকে শহরে একজন অদ্ভুত অপূর্ব দর্শনধারী সাধু নেমেছে, তাকে যদি আমাদের এই অনুষ্ঠানে আনা যায় তাহলে বড় ভালো হয়। আমি বললাম চেষ্টা কর, যদি তিনি দয়া করে আসেন তো ভালো। তখন ওরা গিয়ে মহারাজকে অনুরোধ উপরোধ করে নিয়ে এলেন। স্থানটি অবশ্য সে শহরে একটি হরিসভা গৃহ, কিন্তু পালন হচ্ছে বিবেকানন্দ তিথি। জগতের লোক হরিও বোঝে না, কিছুই কিছু বোঝে না। যাই হোক, তিনি এলেন, দর্শন করি তো দেখলাম যে কি অপূর্ব দর্শন। আমার আশ্রিত বয় আশ্রিত পরিচয় পরিচিত অনেক লোক তাকে তো দেখেনি, তার মহিমা তো কিছু জানে না। দর্শনে পবিত্র কর এই তোমার গুণ, কি যে অপূর্ব দর্শন, দেখেই তো আমার চিত্ত আকৃষ্ট হল। তারপরে তিনি শ্রীমৎ ভগবদ্গীতা হতে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে একটি শ্লোক এক ঘন্টার অতিকাল পাঠ করলেন। অবশ্য তখন ছেলে মানুষ পাঠের বুঝি বা কি, তবে যে পাঠটা যে একটা অপূর্ব হচ্ছে এইরকম একটা আকর্ষণ এল। তারপরে উদ্দণ্ড নৃত্য করে কীর্তন করলেন ওই অসাধারণ বপু আর ওই মধুর সব কি কীর্তন, সব মেটে গেল। মনে হলো যেন গাছপালাগুলোও মেটে গেছে। যাই হোক, সেদিন তো কোন রকমের রাত্রিটা কাটল। ভোরবেলায় গিয়ে তার চরণে পৌঁছে গেল। অনেক কথা তবে সেটা আবার বলতে চাই না। তিনি তার শ্রীচরণে নিবেদন করলাম যে আপনি কাল আমাদের হরিসভায় যে বক্তৃতা করেছেন, যে হরিকথা বলেছেন আর যে কীর্তন করেছেন, আমার চিত্ত এমনভাবে আকৃষ্ট হয়েছে যে আমি আর ঘরে যেতে পারব না। শহরে তো থাকতাম, গ্রাম তো দূরে। তখন পরিচয় টরিচয় হইলেন এবং ক্রমশ সেই শহরে অনেক সভা সমিতি হল। যাই শুনি, লোক সমাগম 10,000, 15,000, 20,000 লোক সভায় সমান, শহর মাতিয়ে ফেললেন। তারপরে তিনি যখন দেখলেন যে আমি একান্তই তাকে ছাড়ছি না, তখন তিনি আমাকে পরীক্ষা করবার জন্য বললেন, তাহলে তুমি একটা কাজ করো, আমার সব মাথায় খুব কোকরানো কোকরানো চুল ছিল, বলে এই চুলগুলো কেটে টিকি রেখে এসো। আমি ঠিক আছে, নাপি সে কাটতে চায় না, সে বলে এমন চুল হয় না বসায়, আপনি এই চুলগুলো কেটে ফেলে দেবেন। চুল দিয়ে আমার কি হবে, আমি যে জিনিস পেয়েছি সেখানে চুল দিয়ে কি হবে। কেটে কেটে পেলাম, গলায় মালা পরিয়ে দিলেন। তারপরে ক্রমে ক্রমে গৃহের লোকজন জানতে পারলেন, তখন আগবার আগের দিন তারা সব এসে মহারাজকে অনেক অনুরোধ করলেন। মহারাজ উদ্বাশ্রমের পিতাকে বললো, ওই তো আপনার ছেলে আছে, নিয়ে যান। জ্যেষ্ঠ ভ্রাতাকে বললেন, নিয়ে যান। আমি বললাম, আমি আর ঘরে যাব, আপনারা যতই করুন আমি আর ঘরে যাব না, আমি এই মহাত্মার সঙ্গেই চলে যাব। অনেক চেষ্টা করে যখন বিফল মনোরথ হলেন, তখন তারপর দিন যাব বলে পুলিশের ব্যবস্থা করি। আমি তখন নাবালক, কেশব মহারাজ যিনি তখন বিনোদবাবু বলে পরিচিত ছিলেন, এরা তো গিয়েছিলেন প্রায় 30 জন। আমি শহরটা কি দেখছি একবারে ভরে দিল, 30 জন একসঙ্গে। তা সকলে বললে, তুমি আর নিচে যেও না, পুলিশ রেখেছি। তারপর কি করে যাওয়া হবে, কেশব মহারাজ অনেকে বললেন যে এই নৌকায় করে গিয়ে ওদিক দিয়ে স্টিমারে উঠানো হবে। কেশব মহারাজ বললেন, না, সে তো ওই বরিশালের লোক, সব গলিতে গলিতে কি আর রেখেছে, বড় রাস্তার মোড়ে মোড়ে রেখেছে। সে লাল কাপড় আমাদের দেখলে তখন যা করে করবে, আমরা এই গলিতে গলিতে যাব। গিয়ে গিয়ে যাই হোক, স্টেশনে উপস্থিত হলাম। আরো একটি ছেলে, সেও আসবে বলে ঠিক হল। এখন আমি বললাম, দেখুন আমি এখন পালাই, গলির মধ্যে যাই, আপনারা টিকিট করে যান, আমি ঠিক সময় কালে গিয়ে গাড়িতে উঠব, স্টিমারে উঠব। তারপরে সেই ব্যবস্থাই হল। এখন ঠিক স্টিমারে একটা পা দেবার আগেই পুলিশে ধরেছে, আর জগতের লোকের এমন দুর্ভাগ্য, প্ল্যাটফর্ম শুদ্ধ লোকগুলো যেন তাদেরই হয়ে গেল, তাদের কোন মাথা ব্যথা পড়ল, তারা সব মিলে আমাকে যেতে দিল, স্টিমার তো ছেড়েই দিল। তখন আমার যে কান্না, সে থামায় অনেক পরে বলে করে যে কালকেই তোমাকে আবার দিয়ে যাবে, সকলে দেখতে চাচ্ছে। যাই হোক, উপায় নাই, তখন কারারুদ্ধের মতন বাড়ি নিয়ে গেল। আমি ভাবলাম যে এখন কোন ফাঁকে পালিয়ে যাব, কিন্তু পালাবার পথ নাই, যেখানে থাকি পাহারাদার থাকে, এদের হাত থেকে পালানো তো সম্ভব হবে না। যখন আমি 5টা টাকা চেয়ে নিলাম, আচ্ছা কদিন থাকতে হলে 5টা টাকা দাও তো দিন। এখন ভাড়াটা তো হয়ে গেছে, তখন আর কলকাতার ভাড়া কি 2 টাকা কত। যাই হোক, তখন আমি পালাবার পথ খুঁজছি, কোন রকমই যখন আর পালাবার পথ পেলাম না, তখন ওই গলার মালাটা ছিঁড়ে দিলাম, টিকিটে কেটে দিলাম, দিয়ে বললো, দাও মাছের জল দাও খাব। কিসের সাধু হব, আর সাধু ভাবু হব। যখন এই পথ ধরলাম, তখন কিছু ওরা গার্ড শিথিল করল। তখন আমি বললাম যে এরকম আমার খবর পেয়ে কয়েকদিন যেতে, যে দিদি শুনছি কান্নাকাটি করছে, তো আমি একবার দিদির বাড়ি যাই। বাবা বললেন, যা। দাদা বললেন, না না না, ও এখন ওকে ছাড়া ঠিক না। আমি বললে, আমাকে আর কতকাল বেঁধে রাখতে পারবেন, ছাড়া ঠিক নয়, আমি ঘুরে আসি, আমি তো সব ছেড়ে দিলাম, ধর্মই ছেড়ে দিলাম, আর আমি যাবো কি জন্য, যা তারা দিয়েছিলেন মালা সেটা আমি নিরামিষ ভোজন সবই তো গেল, আর আমি কি জন্য, আচ্ছা এখানে একটা কাপড় বেঁধেছি, জামা পরেছি, বেশি তো কিছু নেওয়া যাবে না। খানিক রাস্তায় এসে ওদিকে যেতে হয় ওদিক, আর এই দিকে শহরে এসে বন্ধু গাড়ি উঠে টিকিট চলে গেলাম। এখন কি করবে? তবে অবশ্য দেখা হয়েছিল স্টিমারে একজন, কোথায় যাচ্ছ? আমরা আমার এক বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছি। এইভাবে আমাকে উদ্ধার করেছে, একবার নয় একাধিকবার। সুতরাং আমার উদ্ধারকর্তা এই শ্রী গুরুদেব শ্রী মহারাজের চরণে আমার অনন্ত করে তিনি এনে দিলেন প্রভুপাদের চরণ। তখন প্রভুপাদ আর কি বুঝি, আস্তে আস্তে প্রভুপাদের মহিমা জানতে লাগলাম এবং ক্রমশ মহারাজের কৃপা লাভ করতে লাগলাম। যাই হোক, অল্প দিনের মধ্যেই, অল্প দিন মানে কয়েক বছরের মধ্যেই তিনি আমাকে শ্রীমৎ ভাগবত পাঠাতে শিক্ষা দিলেন এবং সঙ্গে সঙ্গে রেখে এই বৈষ্ণব ধর্মের বিষয়ে অনেক শিক্ষা দিলেন। এই জন্য তাকে শিক্ষাগুরুরূপে পূজা করি আমি। অনেক জায়গায় প্রচারে যখন ভারতী মহারাজ কিন্তু সব জায়গায় ডাকত, কেন অদ্বিতীয় বক্তা, অমন সুদর্শনধারী, অত মধুর ভাষণ, যে বক্তৃতা শুনবে না বলে দেখি ওখানে কি হচ্ছে এই বলে দাঁড়াল, সে আর উঠতে পারত। শিক্ষিত অশিক্ষিত, স্ত্রী পুরুষ বালক বৃদ্ধ, মহারাজের বক্তৃতা শুনে সবই মন্ত্রমুগ্ধ মন্ত্রমুগ্ধ। সে তো জগতের লোকের কথা, মঠে কি, পরিক্রমার সময় সব মহারাজরাই উপস্থিত, কিন্তু সবাই খুঁজছে ভারতী মহারাজ কই। ভারতী মহারাজ আসে নাই তো, প্রচারের থেকে আসবে তো? একদিন দেরি হলে সব যেন পাগল। কলকাতায় সাহেবদের নিয়ে এলেন বন মহারাজ, বিরাট সভা, খুব গোলমাল। তখন প্রভুপাদ বললেন, গোলমাল আপনারা থামাতে পারছেন না, ভারতী মহারাজকে উঠিয়ে দেন তো। ভারতী মহারাজ উঠে দুটি একটি কথা বলা মাত্র আবার পিন ড্রপ সাইলেন্স, নিস্তব্ধতা। কাশীতে এক সময় এইরকম, সেখানকার লোক তো অন্যরকম, তারা খুব বিরোধী হয়ে গেল, কারোর কথাই শুনতে চায় না। তখন ভারতী মহারাজ বললেন, আপনি কথা বলুন। সব যেন ঠান্ডা হয়। এইরকম যেমন সুদর্শন, যেমন মধুর ভাষণ, যেমন শাস্ত্রজ্ঞতা, তেমনি ভগবত ভক্তিতে নিপুণ, কোনদিকে কম নাই, কোনদিকে কম নাই। এই অপ্রকট কালীয় ব্যাপারটা অবশ্য আমি বহু লোকের মৃত্যু দেখি নাই, বৈষ্ণবদের তো বিশেষ দেখি নাই, তবে ছিলাম প্রভুপাদের বটে, কিন্তু আমি তো দূরে, আমার ডিউটি ছিল বটে, কিন্তু আমি অন্যান্য বললাম আমি জেগে থাকবো, তোমাদের অ্যাসিস্ট করব, কিন্তু আমি তো পার্সোনাল সেবা করি নাই, কোনটাই অসন্তুষ্ট হবে আমার ভয় হচ্ছে। এইভাবে আমি থাকতাম, যেদিন অপ্রকট হন সেদিনও ডিউটি দিয়ে আমি এই দুটো আড়াইটে কি তিনটের সময় গিয়ে বিশ্রাম করেছি, আর চারটার সময় কি সাড়ে চারটে বসতে আর কি মানুষ গিয়ে বলেছে, এখনো সিদ্ধেশ্বর শুয়ে আছো, প্রভুপাদ চলে গেছেন তো? এই কানতে কানতে ওই ভারতী মহারাজি আবার সেখানেও সংবাদ দিল, কানতে কানতে এলাম যাকে সে ঘটনা। প্রভুপাদের প্রকট লীলায় সর্বত্র প্রচারে খালি ভারতী মহারাজকে চায়। এক ভারতী মহারাজ কত জায়গায় যাবেন, একটা জায়গায় গেলে তো আরেকটা জায়গায় হয় না। প্রভুপাদ তখন বলতে যে ভারত মানুষ তো হবেন না, তার একজন আছে সিদ্ধস্বরূপ, একে নিয়ে যান, ভারত মানুষের কাজ হবে, নিয়ে যান। যাই হোক, কয়েক জায়গায় এইরকম ঘটনায় পাঠালেন, তারা এসে বললেন যে হ্যাঁ, ভারতী মহারাজের অভাবটা এবার পূরণ করিয়ে দিয়েছে। যাই হোক, রঘুবাদ একবার শ্রীমুখে বললেন এ তো দ্বিতীয় ভারতী হয়ে উঠল, কিভাবে বললেন তিনি জানেন। যাই হোক, সেই ছিল ভারতী মহারাজ আমার পদ্মপরদর্শক এবং শিক্ষক। এ পথে নিয়ে আসার লোক কে? বাবা বলুন, মা বলুন, ভাই বলুন, বন্ধু বলুন, পাড়া প্রতিবেশী বলুন, কেউ। ওই যে দ্বিতীয়বার যখন আসি, একটি বন্ধুর গৃহে তিনি শহরে উঠেছিলাম, বন্ধুকে বললো একটা টিকিট করে দে। আচ্ছা, তা আবার টিকিট করতে গিয়ে এসে বললো কি যে চেঞ্জ নাই, টিকিট দিতে পারবে না, দেখ আমাকে দে টাকা। সে বললো অবশ্য যে চেঞ্জ পাবেন না, বলে আমি চেঞ্জ চাই না, আপনি একটা টিকিট আমায় দেন, চেঞ্জের জন্য যাওয়া বন্ধ হবে। কাজী বন্ধু তো সহায়তা করে না, ও দেখলাম জগতে কেউ না, কেউ না, সেই সে পরম বন্ধু, সেই পিতা মাতা, শ্রীকৃষ্ণ চরণে যেই প্রেম ভক্তিটা, এ আর কেউ। প্রভুপাদ তার নিজজনকে পাঠিয়ে আমাকে উদ্ধার করলেন, সচরণে স্থান দিলেন, এবং প্রভুপাদের লীলায় দেখেছি তিনি একক আর কত শিক্ষা দেবেন, কিন্তু বহুমুখ হলেন, বহু যোগ্য যোগ্য শিষ্যদিগের দ্বারা তার শিক্ষাকে এমনভাবে ছড়িয়ে দিলেন যে সকলে সেই শিক্ষা পেয়ে শিক্ষিত হয়ে গেল। আমার ক্ষেত্রে এই ছিল ভাগ, আমার ভাগে পড়লে নিন। অবশ্য অন্য বৈষ্ণবদের কাছে কি কিছু শিক্ষা করি নাই, তারাও তাদের কাছেও যা পাওয়ার তা পেয়েছি, তাদের স্নেহ কৃপা শিক্ষা উপদেশ পেয়েছি, তবে ইনি হলেন আমার বিশেষ, তার পরিচয় আবার এই শেষ। প্রভুপাদের অপরকটের পরে যখন দিশে হারা, তখন এই মহারাজ আমাকে আবার আশ্রয় দিয়ে গেল। উনি মঠ মন্দির করবেন না যে মহারাজ আমাকে আর বলবেন না, আমি সমুদ্রে পেতেছি শিশির একটি। অথচ প্রভুপাদ শেষ সময় ওকে বলে গিয়েছিলেন, ভারতী মহারাজ আপনি মিশন দেখবেন, লাভ অ্যান্ড রাপচার একতাৎপর্য জানবেন, মানে প্রেম আর বিরোধ একতাৎপর্য জানবেন, এরকম করে কতগুলি নরোত্তম ঠাকুরের বিচার নিয়েছিলেন, এসব কিছু বলেছিলেন। তিনি বললেন আমি কি দেখব, এমন তখন গণ্ডগোল উপস্থিত হয়ে গেল, তিনি সরে দূরে দাঁড়িয়ে সাধুর এইটাই সভা, মারামারি কাটাকাটির মধ্যে যাওয়া সাধুর স্বভাব কি হবে, এই ধরুন একটা রাস্তায় বসেছে সাধুগুলো, এই জায়গাটায় ও বসে, আরেকজন এসে বসেছে, বসে বলল যে তুমি এখানে বসেছো কেন, আমি রোজ বসি, বললো আমি আজ বসি, তাতে দোষ কি, তুমি ওখানে যাও, এই মারামারি দুজন থানায়, কি হয় এই কি সাধু চরিত্র, বললি হয় তুমি বসো আমি ওদিকে যাচ্ছি, কিন্তু হয় না সাধু, খুব হয় না সাধু, বড় কষ্ট বাবা জীবেরে জানিয়া, সাধুগুরু রূপে কৃষ্ণ আইল নদিয়া, মহাপ্রভু এসেছিলেন, সাধুর চরিত্র কিরকম হবে, গুরুর চরিত্র কিরকম হবে দেখাবার জন্য মহাপ্রভু এসেছিলেন, মহাপ্রভুর চরিত্র কিরকম আর তার শিক্ষা কিরকম, সিনাদ বিষ্ণু তরুর ন্যায় সহিষ্ণু অমানি মানদ, এই চার গুণে গুণী হন তাহলে হরিকীর্তন হবে। থানায় হরিকীর্তন করতে পারবে না। যদি মহাপ্রভুর কথিত এই উপদেশ পালন করা যায় তাহলে অবশ্য প্রতিকূলতা অনুকূলতা সবই হরিভজনে সাহায্য করে। অনুকূল প্রতিকূল পরিবেশ থাকবেই জগতের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই থাকে, বিশেষ করে হরিভজনের ক্ষেত্রে তো থাকবেই, কিন্তু সবটাই ভগবত ভক্তের কাছে অনুকূল হয়ে যায়, প্রতিকূলও অনুকূল হয়ে যায়। এই জন্য কথায় বলেছেন, যত দেখো চৈতন্যের অরি সেও চৈতন্যের লীলা পুষ্টিকারী, অরিগুলোও লীলা পুষ্টি করছে। সেই জন্য রূপাদের শিক্ষা গ্রহণ করা বড় কঠিন, মহাপ্রভুর শিক্ষা গ্রহণ করা বড় কঠিন। প্রতিদিন আমাদের যেসব কীর্তনগুলো হয় এই কীর্তনের কথাগুলো যদি একটু কান দিয়ে হৃদয়ের মধ্যে ঢোকে তাহলে আর মানুষ মানুষ থাকে, দেবত্ব ছাড়িয়ে গিয়ে তার উপরে বৈষ্ণব হয়ে যায়। কিন্তু ওই গান গেয়ে যেতে হয় তো গেয়েই যায়, কিন্তু কোন কথাতে হৃদয় গলে না, তাতে মন বসে না। যাই হোক, তা সেই ছিল মহারাজের আজকে তিরোভাব। দেখতে দেখতে 32 বছর হয়ে গেল, সোজা কথা 1351 সনে এই মঠ প্রতিষ্ঠা হয়, ওইখানে ট্যাবলেট আছে। 1353 সনে তিনি নিত্যলীলায় প্রবেশ করেন, 2 বছর মাত্র ছিলেন, তাও পুরো কিনা সঙ্গে এই মাঘের শ্রীপঞ্চমী। কিন্তু তারপর 1353 থেকে আজ 1385 এই 32 বছর, এত সুদীর্ঘকাল, এত সুদীর্ঘকাল বাঁচা যায় না। প্রভুপাদ চলে গেছেন আজ 43 বছর, মহারাজ চলে গেলেন আজ 32 বছর পার হয়ে গেল, তবুও আমার মরণ নাই, আমি বেশ বেঁচে আছি। এতদিন তো বাঁচা উচিত নয়, কিন্তু নিজের ইচ্ছায় তো মরণ হবে না, অবশ্য মরণ একদিন হবেই, আমার কার্য সবই প্রায় শেষ। এক পুরীতে গোপেশ্বর শিবকে বসাবার একটি কার্য আছে, তা ওদের বলে এলাম যদি সে পর্যন্ত না থাকি তোমরা বসিয়ে দেবে, এই শিব থাকো, টাকাও আছে সব, আর যদি বেঁচে থাকি সে পর্যন্ত, কেন আমি তো এখন গোষ্ঠীর মতে আমার পরমায়ু সব শেষ হয়ে গেছে, এখন আছি অতিরিক্ত এক্সটেনশনে আছি, যে কোনো মুহূর্তে চলে যাওয়ার খবরে লিয়ে যেতে হবে। এখন কথা হচ্ছে, এখন আমার আর অন্য কিছুই কোনো ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলি, কারোর সঙ্গে ব্যবহার করি, আমার ইচ্ছা অনেক লোক বসে থাকে, থাকুক উঠে যায় যা, কি কথা বলবো, এখন তো আমার হলো পরকালের চিন্তা, অন্তিমের চিন্তা, এখন যাওয়ার ব্যবস্থা কি হবে, কি নিয়ে যাব, কিভাবে যাব, আর এই যা কিছু এতদিন করা হয়েছে সেটার আর কিছু ব্যবস্থা হবে, দলিল দস্তাবত্য করা হয়েছে, দলিলে কি কাজ হয়, মানুষ ঠিক না হলে দলিল হয়ে গেছে, সকলে মনে করে দলিল একটা করতে হবে, দলিল বহুদিন আগে করেছি, অবশ্য তখনকার পরিস্থিতি অনুসারে দলিল হয়েছে, কিন্তু কি করে হবে, কলিকালটা এমন কাল কারোর সঙ্গে কেউ মিলে থাকতে পারে না, কিন্তু অন্য জগতে যাই হোক বৈষ্ণব জগতে যদি ভক্তিপথে এসে পরস্পর এক ভগবত সেবাকে কেন্দ্র করে যদি মিলিত না হয় তার হবে কোথায়, আর জায়গা আছে, এখন মহারাজ প্রভুপাদ দেখবেন আমি চলে গেলে কি হবে তারাই বুঝবে। তবে মহারাজের যে দান সেটি গ্রহণ করে দায়িত্ব আমার উপরে দিয়ে যায়, আমি যতটুকু সাধ্য করেছি। মহারাজ প্রকটটা গেলে যে কি হতো সে তো আমি বলতে পারি না। তবে হ্যাঁ, একটা কথা যে তাদের বাক্য যে ফলে যায়, পুরীতে যেমন মঠ যেমন কিছুই না, ওইদিকে বাড়িটার বায়না হয়েছে, এই জমিটার বায়না হয়েছে, এই পর্যন্ত। মহারাজ বললেন, মহারাজ এইখানে এমন কিছু করব যে পুরীর লোক সবে চালান, আপনার ইচ্ছা যদি হবে। তারপর তো তিনি চলে গেলেন। পরে যা হোক একটু ছোট করে মঠট হল, কিন্তু সেটা হতে হতে এখন এমনও হয়েছে পুরীর লোক কেন সমগ্র ভারতবর্ষের লোক ছুটে আসছে। পুরী গেলে ওই মঠটা না দেখলে যেন পুরী দেখাই তাদের অসম্পূর্ণ। আমি বলে এই তো মহারাজের কথা খুলেছে, মহারাজ বলেছিলেন সব এখানে আনব। তিনি সমাধি মন্দিরে বসে আছেন আর এই সব আনছে, আমি কে, আমি কিছুই না। যে মহারাজের এই একটা যে কথা আনব, অনেক কথাই এরকম আমি পেয়েছি। যখন ওই কলবার দিকে জমি দেখা হয়, যখন মহারাজ বললেন নিয়ে গেলাম দেখালাম। Thank you.